আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সূরার ফজিলত ও বিষয়বস্তু অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম এবং শুভেচ্ছা। এই অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের সূরাসমূহের বিষয়বস্তু এবং কিছু ফজিলত সম্পর্কে আলোচনা করে থাকি। আজকেও ইনশাআল্লাহ তাআলা আমরা একটি সূরা সম্পর্কে আলোচনা শোনার সৌভাগ্য অর্জন করব। প্রথমেই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করি। আল কওলুল বাদি নামক কিতাবের 135 পৃষ্ঠায় 135 পেজে বর্ণিত হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলাম। তখন এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নিকটবর্তী আমলসমূহ কি কি? আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাকের নিকটবর্তী আমলসমূহ হচ্ছে সত্য বলা এবং আমানত আদায় করা। সে বলল, আরও কিছু বলুন। তিনি বললেন, তাহাজ্জুদের নামাজ এবং গ্রীষ্মকালের রোজা রাখা আল্লাহ পাকের নিকটবর্তী আমলসমূহ। সে পুনরায় বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরও কিছু বলুন। তো আমাদের প্রিয় নবী বললেন, অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির করা এবং আমার উপর দুরূদ শরীফ পাঠ করা অভাব দূর করে দেয়। সুবহানাল্লাহ। এই হাদিসে মোবারকা দ্বারা আমরা জানতে পারলাম যে সত্য কথা বলা, আমানতদারিতা প্রকাশ করা, আমানত আদায় করা, তাহাজ্জুদের নামাজ পড়া এবং গ্রীষ্মকালে গরমে রোজা রাখা, আল্লাহ তাআলার জিকির করা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী আমল। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা আল্লাহ তাআলার নিকটবর্তী আমল তো বটেই, সাথে সাথে এর ফজিলত হচ্ছে যে এটি বান্দার অভাবকেও দূর করে দেয়। তাই আমাদের উচিত প্রতিনিয়ত বেশি বেশি করে দুরূদ শরীফও পাঠ করতে থাকা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক, আজ আমরা যে সূরা মুবারক নিয়ে আলোচনা করার সৌভাগ্য অর্জন করব তা হচ্ছে সূরা রাদ। কোরআনে পাকের মধ্যে এই সূরার নাম নিয়ে কোনো ধরনের মতভেদ নেই, অর্থাৎ এমন নয় যে অন্য কিছু সূরার মতো বা কোরআনে পাকের অন্যান্য যে সূরা আছে এমন নয় যে অন্য সূরার মতো বা কোরআনে পাকের অন্যান্য যে সূরাসমূহ আছে সেগুলোর নাম নিয়ে যেভাবে বিভিন্ন মতভেদ রয়েছে ঠিক সেভাবে এই সূরা রদের মধ্যে কোনো মতভেদ নেই। এটার নামই হচ্ছে সূরা রদ। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত এই সূরাকে সূরা রদ নামে আখ্যায়িত করা হয়। এই সূরাকে সূরা রদ নামে নামকরণের কারণ কি? রদ বলা হয় মেঘকে, বৃষ্টির সময় যে কালো মেঘ আসমানে দেখা যায় সে মেঘকে বলা হয় রদ বলা হয়। মেঘ থেকে সৃষ্টি সে বিশেষ শব্দ যেটাকে আমরা গর্জন বলে থাকি, যখন মেঘ পরস্পরের সাথে গর্জে ওঠে তখন সে শব্দকেও রদ বলা হয়। এই সুরার মোবারকের মধ্যে যেহেতু রগ অর্থাৎ বৃষ্টির সময় যে মেঘের শব্দ হয়, যে বজ্রপাত হয় বা যে মেঘ পরস্পর যে গর্জে উঠে, এর আলোচনা যেহেতু কোরআনে পাকের এই সুরার মধ্যে রয়েছে, তাই এটাকে কেন্দ্র করেই এই সুরার নাম সুরা রদ রাখা হয়েছে। কিছু মুফাসসির বলেন রদ আসলে একটি ফেরেস্তার নাম। সেই ফেরেস্তা মেঘগুলোকে, আসমানের যে মেঘগুলো রয়েছে এগুলোকে ধরে রাখেন এবং এগুলোকে পরিচালনা করেন, অর্থাৎ যেদিকে আল্লাহ তাআলা চান সেদিকে তিনি মেঘগুলোকে নিয়ে যান। এই ফেরেস্তার নামের কারণেই এই সুরার নাম রদ রাখা হয়েছে। যেভাবে রাখাল ছাগল বা ভেড়া চড়ায়, ঠিক সেভাবেই আল্লাহ রাব্বুল আলামিন মেঘগুলোর উপর একটি ফেরেস্তাকে নিয়োজিত রেখেছেন। যে মেঘ, যে ফেরেস্তা ওই মেঘগুলোকে আল্লাহ তাআলার হুকুমে নিয়ে যায়। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিতে চান, তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তাকে আদেশ দেন, তো এই ফেরেস্তা মেঘগুলোকে সেই স্থানে নিয়ে যায়। তো কিছু মুফাসসিরিনে কেরাম বলেন ওই ফেরেস্তার নাম হচ্ছে রদ, তার আলোচনা যেহেতু কোরআনের পাকে এসেছে তাই এই সুরার নাম হচ্ছে সুরা রদ। সামনের দিকে অগ্রসর হওয়ার পূর্বে এই সুরার একটি ফজিলত শ্রবণ করি। যেমন হযরত জাবির বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুরার ফজিলত সম্পর্কে বলেন, যখন মানুষ মুমূর্ষ অবস্থায় থাকে, মৃত্যুর নিকটবর্তী সময় চলে আসে, তখন মুস্তাহাব হচ্ছে, পছন্দনীয় বিষয় হচ্ছে ওই ব্যক্তির সামনে যেন সুরা রদ তেলাওয়াত করা হয়। এতে যে ব্যক্তি মৃত্যুবরণ করছে তার মৃত্যু তার জন্য সহজ হয়ে যাবে এবং তার আত্মা, তার রূহ সহজভাবে কবজ হবে। তাই যে ব্যক্তি অসুস্থ বা মরে যাবে এমন অবস্থায় তার সামনেও সুরা রদ তেলাওয়াত করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন সুরা রদের মধ্যে ইরশাদ করেন, এই বজ্র আল্লাহর প্রশংসা সহ তার তাসবি করে। এই বজ্র আল্লাহ তাআলা তাসবি পাঠ করে এবং ফেরেস্তারাও তার ভয়ে তাসবি পড়ে। তিনি বজ্রপাত প্রেরণ করেন এবং যাকে চান তার উপর নিক্ষেপ করেন। অথচ মানুষ আল্লাহ সম্পর্কে তর্ক বিতর্ক করে আর তিনি অত্যন্ত কঠোর শক্তিধর। এখানে রদের উল্লেখ রয়েছে, আর যা পূর্বেও বলেছি যে রদ দ্বারা এখানে দুটি উদ্দেশ্য হতে পারে। এক হচ্ছে মেঘের গর্জন, এটাকে রদ বলে, আরেকটি হলো ফেরেস্তার নাম হচ্ছে রদ, যে ওই মেঘগুলোকে পরিচালনা করে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে এ সম্পর্কে একটি হাদিসে মোবারকাও রয়েছে, যে ইহুদিরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আবুল কাসিম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপনাম কুনিয়াত ছিল আবুল কাসিম, তাকে এভাবেই ডাকা হইতো। কাফিরেরা সাধারণত প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রিয়নবীর নাম ধরে ডাকত, ইয়া মোহাম্মদ, হে মোহাম্মদ, এইভাবে ডাকত। আবার কিছু ইহুদিরা আছে যারা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উপনাম ধরে ডাকত। কিন্তু যারা আমাদের সাহাবায়ে কেরাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী, তারা যেহেতু প্রিয়নবীর সম্মান মান মর্যাদা সম্পর্কে জানতো এবং কোরআনে পাকের মধ্যেও মুসলমানদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে কীভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা কথোপকথন করবে, তারা প্রিয়নবীকে প্রিয়নবীর নাম বা উপনাম ধরে ডাকতেন না। তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন ভালোবাসা ও আবেগপূর্ণ ভাষায় ডাকতেন যা শুনতেও ভালো লাগত। এমনকি তারা বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা আপনার জন্য কুরবান হোক। এইভাবে করে প্রিয়নবীকে সম্বোধন করার পূর্বে এইভাবে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা আপনার উপর কুরবান হোক। এরপর তারা নিজেদের কথা বা আবদার রাখতেন বা আরজ করতেন। এটা সাহাবায়ে কেরামদের অবস্থা, যে তারা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি সম্মান করতেন। হাদিসে মোবারাকাটি হচ্ছে, ইহুদিরা এসে যখন বলল, হে আবুল কাসিম, আমাদের বলুন এই রদ জিনিসটা কি। যখন কোরআনের পাকের এই সুরা রদ অবতীর্ণ হয় তো ইহুদিরা যখন এই সুরা শুনল তখন জিজ্ঞাসা করলো, এই রদ জিনিসটা কি, এই রদ মানে কি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, এটি ফেরেস্তাদের মধ্যে থেকে একজন ফেরেস্তা, যিনি মেঘের উপর নিযুক্ত রয়েছেন। তার কাছে আগুনের চাবুক রয়েছে, যার মাধ্যমে তিনি মেঘগুলোকে যে দিকে চান সেদিকে তাড়িয়ে নিয়ে যান। তারা আবার জিজ্ঞাসা করল, আমরা যে গর্জনের শব্দ শুনি সেটি কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন সেই ফেরেস্তা মেঘগুলোকে তাড়ায় বা ধমক দেয় এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, তখন মেঘগুলো দ্রুত গতিতে চলতে থাকে। এই তাড়ানোর ফলে, যে ফেরেস্তা যখন আগুনের চাবুক দিয়ে তাদেরকে তাড়ায়, তাদেরকে মারে, তো এই তাড়ানোর ফলে যে গর্জন সৃষ্টি হয় সেটাকেই বলা হয় রাদ, আর এটাই সে শব্দ। এভাবে ফেরেস্তা মেঘগুলোকে তার নির্ধারিত স্থানে, যেখানে আল্লাহ তাআলা আদেশ দেন, সেখানে পৌঁছে দেয়। আল্লাহ তাআলা বহু ফেরেস্তাকে বিভিন্ন কাজের দায়িত্ব দিয়েছেন, যাকে যে শক্তি দিয়েছেন সে সে কাজই করে। সুবহানাল্লাহ, কেউ মেঘ পরিচালনা করে, কেউ বৃষ্টি বর্ষণ করে, কেউ আরশ আজিম ধারণ করে আছে, কেউ মানুষের রিজিক নিয়ে আসে। আবার কিছু ফেরেস্তা এমনও আছে যে কেউ মানুষের সাহায্যের জন্য অবতরণ হয়, সে পৃথিবীতে আসে মানুষকে হেল্প করার জন্য। আবার এমন ফেরেস্তারাও আছেন যারা দিনী মেহফিলে, ইসলামিক মেহফিল ইজতেমায় অংশগ্রহণের জন্য নেমে আসেন, এবং সে মেহফিলে তাদের ডানার মাধ্যমে তারা আচ্ছাদিত করেন। অর্থাৎ বিভিন্ন ফেরেস্তার উপর আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন দায়িত্ব অর্পণ করে রেখেছেন, আর তারা ঠিক সেটাই করে যা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আদেশ করেন। তারা কখনও আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা করে না, যা আদেশ দেওয়া হয় সেটাই তারা করতে পছন্দ করে এবং সেটাই তারা পালন করে। এই কারণে আমাদের আকীদা এবং বিশ্বাস হচ্ছে যে নবী রাসূলগণ এবং আল্লাহ তাআলার ফেরেস্তারা হচ্ছে মাসুম, অর্থাৎ নিষ্পাপ, তাদের থেকে কখনোই গুনাহ সংঘটিত হয় না। এক তো হচ্ছে ফেরেস্তা এবং দ্বিতীয় হচ্ছে নবী রাসূলগণ। হ্যাঁ, তাদের পরে যে ক্যাটাগরি আছেন নবী রাসূলদের পর, যে আমাদের অলিয়ায়ে কামিলিনগণ, তাদেরকে সরাসরি মাসুম বলা যায় না, কিন্তু তারা যেহেতু নেক আমল করে, আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিনের ওলি তারা, বন্ধু, তাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিভিন্নভাবে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন, তারা হেফাজতে থাকে, তাদের জন্য মাসুম শব্দ ব্যবহার করা যায় না। সাধারণ মানুষ তো প্রশ্নই উঠে না, কিন্তু নবী রাসূলগণ তারা মাসুম, নিষ্পাপ, তাদের থেকে গুনাহ কল্পনায় করা যায় না, গুনাহ হবেই না, এবং ফেরেস্তাদের দ্বারাও হবে না। কিন্তু অলিয়ায়ে কামিলিনদের থেকে হওয়া পসিবল, ভুল কাজ হওয়া বা গুনাহ হওয়া পসিবল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে হেফাজতে রাখেন। এই বিষয়টি আমরা মাথায় রাখব। এখন সূরা রদের নাজিল হওয়ার স্থান সম্পর্কে শুনি, যে এই সূরাটি হচ্ছে মক্কি সূরা, অর্থাৎ হিজরতের আগে অবতীর্ণ হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে যখন মক্কায় ছিলেন তখন এই সূরাতে অবতীর্ণ হয়েছে। পুরো কোরআনে 114টি সূরা রয়েছে, এর মধ্যে প্রায় 86টি সূরা হচ্ছে মক্কি এবং 28টি সূরা হচ্ছে মদিনী সূরা। মক্কি সূরা হলো যেগুলো হিজরতের আগে নাজিল হয়েছে, এবং যে স্থানে নাজিল হোক না কেন সেগুলো মক্কি সূরা। আর মদিনী সূরা হলো যেগুলো হিজরতের পরে নাজিল হয়েছে, চাই যেখানে নাজিল হোক সেগুলোকে আমরা মদিনী সূরাই বলি। এই সূরা যেহেতু হিজরতের আগে নাজিল হয়েছে তাই এটাকে মক্কি সূরা বলে। মক্কি সূরাগুলোর কিছু মূল বিষয়বস্তু রয়েছে, যদি আমরা সব মক্কি সূরাগুলো দেখে একটু পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে মক্কি সূরাগুলোতে শিরকের প্রতি নিন্দা, তওহীদ, রিসালাত, আল্লাহ তাআলার ইবাদতের প্রতি দাওয়াত, এগুলো বিষয়কে বেশি তুলে ধরা হয়েছে। কারণ তখনকার মানুষ মক্কাতে শিরকের মধ্যে লিপ্ত ছিল, তাই প্রথমে তাদেরকে শিরিক থেকে পবিত্র করার জন্য মক্কি সূরাগুলোতে, হিজরতের পূর্বের সূরাগুলোতে এগুলো বিষয় নিয়ে বেশি আলোচনা হয়েছে। আর যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারাতে তাশরিফ নিয়ে গেছেন, তখন মুসলমানদের সংখ্যা বেড়ে গিয়েছে, চারদিকে মুসলমান ছিল, তখন তাদেরকে বিভিন্ন ইসলামিক আইন কানুন, সামাজিক এবং পারিবারিক নিয়মাবলী, এগুলো বিষয় প্রশিক্ষণ দেওয়ার বেশি প্রয়োজন ছিল, তাই মদিনী সূরাগুলোতে এগুলো বিষয় বেশি তুলে ধরা হয়েছে। আর মাক্কী সূরাগুলোতে তহিদ রিসালাত এগুলো বিষয় বেশি। একটি ঘটনা বর্ণিত আছে যে এক ব্যক্তি ছিল যার নাম হচ্ছে আমির ইবনে তুফাইল, আর তার এক সঙ্গী ছিল। তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। আমির বলল, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি তবে আমার কিছু শর্ত আছে, আমার চারটি শর্ত আছে। সে বলল, আপনি আপনার পরে আমাকে খলিফা বানিয়ে দিবেন। এটা তার শর্ত ছিল, সে ইসলাম ধর্ম গ্রহণ করবে কিন্তু প্রিয় নবীকে বলছে যে আপনি আপনার পরে আমাকে খলিফা বানিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা প্রত্যাখ্যান করলেন। সে আবার বলল, তাহলে আপনি একটি শহর রাখুন আর গ্রামের সব এলাকা আমাকে দিয়ে দিন। মদিনা শহর আপনি নিজের কাছে রাখেন, আশেপাশে যত গ্রাম আছে ওটা আমাকে দিয়ে দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটাও সম্ভব না। এরপর এভাবে সে আরও কয়েকটি শর্ত বলল, কিন্তু প্রিয় নবী সবগুলোই বাতিল করে দিলেন। এরপর তারা দুইজন একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র করল, নাউজুবিল্লাহ, তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করল। আচ্ছা, এই যে ঘটনাটি, এটি সূরা রাদের মধ্যেই বর্ণিত হয়েছে এর তাফসিরে। তো তাদের পরিকল্পনা ছিল যে তাদের মধ্যে থেকে একজন গিয়ে প্রিয় নবীকে ডেকে নিয়ে আসবে প্রিয় নবীর সাথে কথা বলার জন্য, যে আপনার সাথে আমার কিছু কথা আছে, এই বলে প্রিয় নবীকে নিয়ে আসবে, আর আরেকজন পিছন থেকে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউজুবিল্লাহ আক্রমণ করবে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একজনের সাথে নির্জনে কথা বলতে গেলেন, আর তারা একটি দেয়ালের পাশে দাঁড়িয়ে কথা বলছিল। যখন কথোপকথন চলছিল তখন পিছনের লোকটি তালোয়ার বের করতে গেল যে আঘাত করবে পিছন থেকে গিয়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত প্রকাশ পেল আর ওই সময়ে তার হাত অবশ হয়ে গেল আর সে তালোয়ার তুলতেই পারল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি বুঝতে পেরে সেখান থেকে তাশরিফ নিয়ে যান। পরবর্তীতে তারা ব্যর্থ হয়ে গেল এবং ব্যর্থ হয়ে তারা ফিরে যাচ্ছিল। পথের মধ্যে সাহাবায়ে কেরামের সাথে তাদের সাক্ষাৎ হয়, আর সাহাবায়ে কেরাম যখন জানতে পারলেন যে তারা এত খারাপ কাজ করতে চেয়েছিল তো তাদেরকে তিরস্কার করতে লাগলো। আর আরেক বর্ণনায় এসেছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে তারা প্রতারণা করে প্রিয় নবীকে হত্যা করতে চেয়েছিল, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে হে আল্লাহ, তুমি নিজেই এদের থেকে আমার প্রতিশোধ গ্রহণ করো। আচ্ছা, এরপর কি হলো? এরপর তারা যখন ফিরে যাচ্ছিল তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তাদের জন্য বদুয়া করেছিলেন, তো আর মাঝ পথেই আসমান থেকে একটি রড অর্থাৎ একটি বজ্রপাত নেমে এলো এবং যে ব্যক্তি আক্রমণ করতে চেয়েছিল প্রিয় নবীর উপর, ওই রড, ওই বজ্রপাত তার উপরে এসে পতিত হল এবং তাকে ধ্বংস করে দিল। আর আমির নামের যে আরেকটি ব্যক্তি ছিল তার শরীরে ভয়ঙ্কর ফোড়া এবং রোগ দেখা দিল, সে এত কষ্টে পড়ল যে মৃত্যু কামনা করতে লাগলো আর শেষ পর্যন্ত সে কষ্টে মারা গেল। দেখুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কষ্ট দিতে চেয়েছিল, নাউযুবিল্লাহ শহীদ করতে চেয়েছিল, তো আল্লাহ রাব্বুল আলামিন বজ্রপাতের মাধ্যমে, ওই রদের মাধ্যমে একজনকে ধ্বংস করে দিল, আরেকজনের শরীরের মধ্যে এমন ফোড়া সৃষ্টি করে দিলেন আল্লাহ তাআলা যে সে মৃত্যু কামনা করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করার তৌফিক দান করুক। আচ্ছা, সূরা রদের একটি আয়াতে মুবারাকাও আমরা শুনি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাউফান ওয়া তামাআন ওয়া ইউনশিউস সাহাবা সিকাল, তিনি হন যিনি তোমাদেরকে বিজলি দেখান, বজ্রপাত দেখান ভয় ও আশার নিমিত্তে এবং উত্তোলন করেন ভারী মেঘমালা। অর্থাৎ এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতের কথা, বজ্রপাতের কথা, মেঘমালার কথা তুলে ধরেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে এই সব কিছু অটোমেটিক্যালি হচ্ছে না, বরং কেউ এই সব কিছুকে পরিচালনা করছেন এবং তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনে না তাদেরকে বোঝানো হচ্ছে যে তোমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে আসো, তোমরা তাওহীদের প্রতি, রিসালাতের প্রতি, আমার যে নবীকে প্রেরণ করেছি তার উপর কালেমা পড়ো এবং নেক কাজ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা রাদ দ্বারা আমরা যা জানতে পারলাম এবং বুঝতে পারলাম তা স্মরণ রাখার এবং অপরের নিকট তা পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।